শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কামরুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সিপিএ। তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ট্যাক্স আপনি কিভাবে করবেন বা কিভাবে একজন রেজিস্টার্ড ট্যাক্স এজেন্টের সহায়তা নেবেন। ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কথা বলবো এবং আনুষঙ্গিক দু একটি প্রসঙ্গেও নিয়ে আমরা আলাপ করব। কামরুল ইসলাম, এসবিএস রেডিওর বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন?
বলা যায় নিয়ারলি মোর দ্যান 10 ইয়ার্স নাও, ক্লোজ টু ডিকেড, 12 বছরের কাছাকাছি হবে।
12 বছরের কাছাকাছি। আপনার শুরুর দিকের ইতিহাসটা একটু বলবেন আমাদেরকে?
ডেফিনেটলি, শুরুর দিকে আমি যেটা বলবো আর কি, যে ডেফিনেটলি যখন ওভারসিজ থেকে অ্যাজ এ নিউ মার্কেট হিসেবে আসে তখন স্ট্রাগলিং লাইফ দিয়ে শুরু করতে হয়। কিন্তু আমি প্রথম থেকে আমাদের প্ল্যান, আমরা যেটা করি ক্যারিয়ার প্ল্যান, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, তো আল্লাহ রহমতে যেটা আমি করতে পেরেছি যে আমি এখানে আসার পরেই আমার একটা ক্যারিয়ার প্ল্যান আমি দাঁড়িয়ে করে তুলি, যে আমি এখানে কি পড়াশোনা করব, আমার ট্র্যাক চেঞ্জ করব কিনা, আর কোন মার্কেটে আসলে কোন অকুপেশনটা আমি ইম্প্রুভ করতে পারবো। তো ওইগুলো রিসার্চ করার পরে আমি দেখলাম যে আমি যদিও পড়াশোনা করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখানে আমি দেখলাম আসলে আমার রিলেটেড কিছু করে আমাকে এখানে এস্টাবলিশ হওয়া খুব ডিফিকাল্ট হবে। তারপর আমি চুজ করলাম যে না, আমাকে কিছু করতে হবে যেটা টেকনিক্যাল নলেজ এখানে আমি শেয়ার করতে পারি কিংবা টেকনিক্যাল ইম্প্রুভ করতে পারি, কাজে লাগাতে পারি। ওটাকে বেস করে আমি আমার ক্যারিয়ারটা বেসিক্যালি আমি অ্যাকাউন্টিং বা এমবিএ অ্যাকাউন্টিং এর দিকে নিয়ে যাই। যখন আমি এমবিএ অ্যাকাউন্টিং শুরু করলাম তখনই আমি নিজেকে দাঁড়িয়ে করলাম যে আসলে আমি কোন পর্যায়ে যেতে চাই। আমি তখন প্ল্যান করলাম যে 2 বছর আমি কতটুকু চাচ্ছি, 5 বছরে কতটুকু চাচ্ছি, 10 বছরে কতটুকু চাচ্ছি। আল্লাহর রহমতে আমি বলবো যে আমি 100% না হলেও ওইটার কাছাকাছি আমি আসি। আমি প্রথমেই এমবিএ শেষ করলাম, অ্যাকাউন্টিং শেষ করেই চেষ্টা করলাম কিছু ভলান্টারি কাজ করা যায় কিনা। তাহলে অনেক জায়গায় ডেফিনেটলি ঘোরাঘুরি করতে হয়, তো এক জায়গা পেয়ে গেছি আমি ওখানে প্রায় 2 বছর বলা যায় ভলান্টারি আমি কাজ করেছি। ওখান থেকে অনেক কিছু আমি শিখেছি কিভাবে এখানে অস্ট্রেলিয়ান ব্র্যান্ডে কাজ করতে হয়। আপনার যেহেতু আমার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড খুব বেশি ছিল না, ওখানে আমি অ্যাকাউন্টিং টুকটাক জিনিসগুলো শিখতে থাকলাম, বেস করে আমার যে থিওরির সাথে মিলে আমি প্র্যাকটিক্যাল কিছু নলেজ শেয়ার করতে পারলাম। 2005-এর দিকে আমি বেসিক্যালি তখন আমার এমবিএ শেষ করার পরেই আমি সিএ শুরু করে ফেলি, এবং সিএ শুরু করার সাথে সাথে আমি আমার কাজগুলো চালাতে থাকি। আমি 2008-এ গিয়ে আমি চার্টার্ড অ্যাকাউন্টিং শেষ করি এবং 2005 থেকে আমি এই লাইনে কাজ শুরু করতে থাকি। 2010-এ পর্যন্ত বেসিক্যালি আমি বিভিন্ন জায়গায় মিডিয়াম এবং স্মল ফার্মগুলোতে কাজ করে থাকি ট্যাক্সেশন এবং বিজনেস লাইনে। 2010 থেকে আমি চিন্তা করলাম যে আমি তো অনেক জায়গায় কাজ করলাম, অন্য মানুষকে ডেফিনেটলি রেভিনিউ আনাচ্ছি, আমি যদি ছোটখাটো নিজে কেন কিছু করি না, অন্তত আমি যতটুকু আমার এমপ্লয়ারকে দিচ্ছি আমি যদি তার 50% যদি আমাকে নিজে আনতে পারি প্রথম বছর, দ্বিতীয় বছর, এবং আস্তে আস্তে করে আমি এটাকে হয়তো ভোট আনতে পারবো। এগেন আমি বলবো যে আল্লাহর রহমতে আমি ওই 2010 সালে শুরু করার পরে আমি দেখতে পেলাম যে হিউজ অপরচুনিটি ইন দ্য মার্কেট, এটা কমিউনিটি নন কমিউনিটি ইন দ্য বিজনেস এবং ট্যাক্স ইন্ডাস্ট্রি। এবং 2010 থেকে আপনি বলতে পারেন আমি ফুল টাইম শুরু করে থাকি, হাতিয়াটি পাপা করে নিয়ে 6-7 বছর হয়ে গেল নিজের প্র্যাকটিস, আলহামদুলিল্লাহ ডুইং ওয়েল বলতে পারেন।
আপনি আপনার এই চার্টার্ড অ্যাকাউন্টিং এর যে ব্যবসাটা, এটার বাইরে আর কোনো কোনো সামাজিক সংগঠন বা কোনো কিছুর সাথে জড়িত আছেন কি?
হ্যাঁ হ্যাঁ, যেহেতু আসলে আমরা অ্যাকাউন্টে যখন থাকি, এখন কাজ করে থাকি, বিভিন্ন সোশ্যাল যে অর্গানাইজেশন আসে এরা বিভিন্নভাবে আমাদের অ্যাপ্রোচ করে থাকে যে কিছু ভলান্টারি কাজ করার জন্য। তো কিছু কিছু সময় অ্যাভয়েড করা যায়, কিছু কিছু সময় অ্যাভয়েড করা যায় না। তবে আমরা চেষ্টা করি যে সমস্ত অর্গানাইজেশনগুলির সাথে আমরা আমাদের যে নলেজগুলো আছে সেটা কন্ট্রিবিউট করতে পারো, তো চেষ্টা করি যে আমরা ওগুলোর সাথে এঙ্গেজ হওয়ার জন্য। ওরকম একটা সংগঠনের সাথে আসলে আমি বলা যায় গত 5-6 বছর যাবত জড়িত আছে, সেটা অস্ট্রেলিয়ান বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে খুবই প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়া আরেকটা আছে আমাদের, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা আছে, ওটারও আমি ফাউন্ডিং প্রথম থেকে ওটার সাথে সংযুক্ত আছি। কিন্তু বিজনেস কাউন্সিল যেহেতু এটা আমার লাইনে, ওটার সাথে আমি আসলে খুব প্রত্যক্ষভাবে এটার সাথে আমি জড়িত।
আমরা বিজনেস কাউন্সিলের প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে আমাদের শ্রোতাদের একটা আপনার কাছ থেকে কিছু সাজেশন চাচ্ছি যে ট্যাক্স রিটার্নের সময় তো 31 অক্টোবর শেষ হয়ে গেছে, যে যা নিজের ট্যাক্স করে তারা মাই ট্যাক্সে গিয়েও করতে পারে। অ্যাজ এ রেজিস্টার্ড ট্যাক্স এজেন্ট বা সার্টিফাইড প্র্যাকটিসিং এজেন্ট, আপনি কি মনে করেন যে এখনো কি সময় আছে ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য?
এটা খুবই সময়ের প্রশ্ন এবং আমরা প্রচুর কল পাই, আমি এখন কি করবো, ট্যাক্স রিটার্ন শেষ হয়ে গেল তাহলে আমি লস করতে পারবো না, এরকম অনেক প্রশ্ন আসে। প্রথমে আপনি বললেন যে আসলে 31 অক্টোবর হলো যখন আপনি আপনার নিজের ট্যাক্স রিটার্ন করবেন থ্রু মাই গভ, আর আগে ছিল ই ট্যাক্স, ওইটার মাধ্যমে যদি আপনি নিজে করেন তাহলে 31 অক্টোবর ইজ দ্য লাস্ট ডে। এছাড়াও এখানে আমি শ্রোতাদের জন্য একটা বলতে চাই, তারপরেও আপনি যদি আপনি এটিকে কল করে এক্সটেন্ড করতে চান, এটিও ইচ্ছা করলে আপনার জন্য মাই গভ আরো নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে এবং অনেক কিছু আমরা দেখেছিলাম যে তার এক্সটেন্ড করেছে, এটা যদি আপনি নিজে করেন। আর অন দা টপ যদি আপনি কোনো ট্যাক্স এজেন্টের মাধ্যমে যান, এটা মানে একজন ট্যাক্স এজেন্টের মে পর্যন্ত, তার মানে 15th of May 2017 পর্যন্ত উইদাউট পেনাল্টি এমনিতে লস করতে পারবে। তার মানে আপনি কোনো ক্রমে দেরি হয় না, আপনি যদি ট্যাক্স এজেন্টের কাছে যান, ট্যাক্স এজেন্ট আপনাকে 15th of May পর্যন্ত উইদাউট এনি পেনাল্টি করাতে পারবে। এর পরেও যদি আপনি যদি মনে করেন না আমি তো লেট হয়ে গেলাম, আমরা এখনো অনেকে ট্যাক্স করতে আসে, মেইন স্ট্রিমের অনেক লোক আসে আমাদের কাছে 2001, 2, 3, 4, 5 ইয়ার্সে ট্যাক্স রিটার্ন করার জন্য। তার মানে আপনি 10 ইয়ার্স 15 ইয়ার্স পর্যন্ত ট্যাক্স করতে পারবেন, কিন্তু সেখানে হয়তো এইটি ইচ্ছা করলে আপনাকে লেট লজমেন্ট ফি বা পেনাল্টি দিতে পারে। তার মানে সারসংক্ষেপে আমি বলবো, আপনি কোনো অস্থির হওয়ার কোনো কারণ নাই, পেনিক হওয়ার কোনো কারণ নেই, আপনার নিজে না করতে পারলেও আপনি যে কোনো রেজিস্টার ট্যাক্স এজেন্টের মাধ্যমে আপনার পর্যাপ্ত সময় এখনো আছে, উইদাউট পেনাল্টি ছাড়া আপনি করতে পারবেন। আর পেনাল্টি যদি করেও থাকে, যদি ট্যাক্স এজেন্ট যদি রিমিশনের জন্য অ্যাপ্লাই করে, তাহলে বেশিরভাগ সময় এটি রিমিশনটা দিয়ে দেয়, তাহলে আপনার জন্য আসলে পর্যাপ্ত সময় আছে।
আপনি বলছিলেন আপনি বিজনেস কাউন্সিলের সঙ্গে জড়িত আছেন, এবার বিজনেস কাউন্সিল প্রসঙ্গে আসা যাক, এটা আসলে কি একটা বাংলাদেশী সংগঠন না, এটা একটু ব্যাখ্যা কি দিতে পারবেন?
এটা আমরা বলতে পারি এটা বাংলাদেশী সংগঠন, বা যেহেতু এটার নাম হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল, তার মানে এটা আপনার হতে পারে আমরা যে বাংলাদেশী হিসাবে ওখান থেকে যোগ্য হতে পারি, এটা অস্ট্রেলিয়ান মেইন স্ট্রিমে যোগ্য হতে পারে। তার মানে হলো আমরা এটাকে এমন ভাবে আনছি যে কোনো ব্যক্তি, সেটা হতে পারে আপনার নন রেসিডেন্ট বাংলাদেশ অথবা হতে পারে মেইন স্ট্রিমের, যাদের বাংলাদেশের সাথে যে বিজনেসের যে কোনো লিংক আছে, দে ক্যান বি পার্ট অফ দ্য অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
তো অ্যাক্টিভিটিস কি বা আপনারা কি করছেন?
বিজনেস কাউন্সিলে আসলে যে কোনো একটা অ্যাসোসিয়েশন, স্পেশালি বিজনেস কাউন্সিল, এই সমস্ত অ্যাসোসিয়েশন গুলো মেইন পার্স হলো লিঙ্কেজ বিটুইন দ্য বিজনেস, আমরা বলি B2B। তার মানে আমরা যখন এটা দেখি, আমরা সেটা হোক এখানে বাংলাদেশি হোক অথবা বাংলাদেশ থেকে যে কোনো হোক, তাদের সাথে বায়োলেটারাল বিজনেস কে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, বা আপনি যদি আরেকটু যদি আমি ডিটেল বলি, যেমন অনেকে আমাদের কাছে জানতে চায় বাংলাদেশ থেকে জানতে চায় যে হোয়াট ইজ দ্য বিজনেস অপরচুনিটি ইন অস্ট্রেলিয়া, আমরা ওই সমস্ত খাতগুলো তাদেরকে দেখে চেষ্টা করে থাকি। আবার অনেকে এখান থেকে আমাদেরকে জানতে চায় যে হোয়াট ইজ দি অপরচুনিটি ইন বাংলাদেশ, তখন আমরা তাদেরকেও দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের বাংলাদেশে আমাদের কোন কোন খাতে আমাদেরকে ইনভেস্টমেন্ট করার পর্যাপ্ত সুযোগ আছে। এটা হলো একটা দিক। আর আরেকটা দিক হলো যে আমরা এবিবিসি থেকে কিছু কিছু সময় এটা ইনফরমেশন শেয়ারিং বলি, সেটা হতে পারে লিগাল, ট্যাক্স কিংবা যে কোনো ম্যাটারে আমাদের কোনো মেম্বার কিংবা নন মেম্বারও আমরা সাহায্য করে থাকি। এরপরও আমি আরেকটা যেটা বলবো যে আমরা যেটা এটাকে চাচ্ছি আসলে একটা বিজনেস লবি গ্রুপ হিসেবে ভবিষ্যতে ক্রিয়েট করার জন্য। আপনি অবশ্যই জানেন যে কোনো একটা অ্যাসোসিয়েশন মেইন পারপাস হলো তাকে লবি করা। যেমন রিসেন্টলি আপনি হয়তো শুনেছেন যে একটা কার্গো, বাংলাদেশের কার্গোর উপরে একটা নিষেধাজ্ঞা এসেছিল, ওখানে আমাদের ভয়েসটা আমরা চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কাছে আমরা আমাদের বিজনেস কাউন্সিল থেকে একটা আমরা লেটার পাঠিয়েছি যে এটা এই বারটা আমাদের বিজনেস পিপলকে কিভাবে আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য। এই সমস্ত ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করেছি বিজনেস কাউন্সিল একটা ভালো রোল প্লে করার।
আপনারা সম্প্রতি পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম আমরা যে আপনারা একটি অ্যাওয়ার্ড নাইট করছেন, তো এই অ্যাওয়ার্ড নাইট সম্পর্কে কিছু বলবেন কি?
খুব সুন্দর প্রশ্ন, এবং এটা আমরা দ্বিতীয়বার মতো করতে চাচ্ছি। এটাও আমাদের একটা বিজনেস কাউন্সিল আমরা একটা আছি, এটা যে এখানে অস্ট্রেলিয়া অথবা বাংলাদেশ যে কোনো বিজনেস পিপল, দে আর ডুইং ওয়েল, টু রিকগনাইজ দেম এট দ্য সেম টাইম, এই রিকগনাইজের মাধ্যমে আমি যেটা মনে করি অন্য নতুন বিজনেস যারা আসতেছে, দে উইল বি এনকারেজ দ্যাট ইয়েস ইফ ইউ ডু সামথিং দিস ইজ মাই রিকগনাইশন। ওইটারই সূত্র ধরে আমরা দ্বিতীয়বার মতো করতে চাচ্ছি যে আমরা 8টা ক্যাটাগরিতে যে বেস্ট বিজনেস নমিনেশন পাবে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করবো। আর ওই 8টা আমরা গতবার করেছিলাম 5টা, এবার করতেছি 8টা, এবং আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে এটাকে আমরা আরো সেগ্রিগেট করবো। যেহেতু আপনাকে একটা সংখ্যা আমি একটা স্ট্র্যাটেজি জানাতে চাচ্ছি যে আমরা যদি গত 5 থেকে 7 বছর আগে কথা বলি, আমাদের স্পেশালি বাংলাদেশি আমরা যারা আছি, আমরা বিজনেসকে খুব রিস্ক মনে করতাম। আমরা সবসময় মনে করি যে না, জব কিংবা চাকরি হলো খুব সেফেস্ট এবং উদ্যোগটা নিয়ে রিস্ক। আস্তে আস্তে করে আমরা অত বেশি না গেলেও, মালয়েশিয়া ইন্দোনেশিয়া না গেলেও, আমি আমার এখানে থেকে দেখতেছি যে আমরা প্রতিদিনই আমাদের নতুন নতুন বিজনেস আসতেছে, নতুন নতুন আমাদের লোক আসতেছে নতুন বিজনেস ক্রিয়েট করার জন্য। তা এগুলির সূত্র, এগুলিকে মনে রেখে আমরা তাদেরকে রিকগনাইজ করতে চাচ্ছি বিজনেস কাউন্সিল পক্ষ থেকে। এটি আমাদের মনে হচ্ছে একটা পারপাস।
আপনাদের এই বিজনেস অ্যাওয়ার্ড নাইটে কি কোনো টিকিটের ব্যবস্থা আছে, মানে কিভাবে লোক এতে অংশগ্রহণ করবে?
আমরা যেটা রাখতেছি যে আমাদের যেটা বিজনেস কাউন্সিল এবং বিজনেস পিপলদের জন্য আমরা আমাদের কতগুলো জিনিস নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছিলাম না, সেটা হলো আমাদের জন্য ভেন্যু সিলেকশন, তারপর আপনার ফুড কিংবা ক্যাটারিং সিলেকশন। ডেফিনেটলি এগুলো যে জন্য একটা খরচ থাকে, ওই খরচটা কভার করার জন্য আমরা আমাদের একটা ফি নির্ধারণ করা আছে। এই যেটা আমরা করেছি, যদি কেউ যদি পার হেড হিসাবে আসে তাহলে আমরা কন্ট্রিবিউশন হিসাবে ধরতেছি $100, আর কেউ যদি পার টেবিল নেয়, তার টেবিল মানে আমরা 10 জনকে একটা টেবিল হিসাবে ফি করতেছি, এবং ওখানে আপনার $800 দিতে হবে। আর আমাদের যদি কেউ যদি মেম্বার হয়ে থাকে তাদেরকে আমরা চেষ্টা করতেছি টু গিভ সাম কনসেশন, ওই মেম্বারদেরকে আমরা ইনস্টেড অফ $100 তাদের টিকিট ফি আমরা $80।
আপনাদের এই ভেনুটা কোথায়?
এই ভেনুটা হলো যেহেতু বলেছি আমরা আসলে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছি না এই সমস্ত ভেনু নিয়ে, আমরা আমাদের খুব একটা সুন্দর ভেনু সিলেকশন করেছি, এটা হলো নবটল ব্রাইটন লিসেন্স। এটা ব্রাইটন বিচের কর্নারে, খুব সুন্দর লোকেশন এবং খুব বড় অডিটোরিয়াম হল, যাতে করে আমাদের যারা বিজনেস পিপল আসবে তারা যেন সময়টা এনজয় করতে পারে, এবং তারা যদি মনে করে না ওই বাংলাদেশি উই ক্যান অলসো ডু সামথিং গুড, ডেফিনেটলি যারা যাবে তারা দে ক্যান এনজয়।
আমাদের শ্রোতাদের মধ্যে থেকে যারা যেতে চায় তারা কিভাবে সেখানকার টিকিট পাবে এবং কখন এবং কোথায় যোগাযোগ করবে?
টিকিট পাওয়ার জন্য আমাদের abbcorg.au এই ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করে ওখানে ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে আপনি পাঠাতে পারবেন, অথবা আমাদের ওখানে একটা নাম্বারও দেওয়া আছে, আপনি ওই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত নিতে পারবেন কোথায় থেকে বা আপনি রেজিস্ট্রেশন করবেন। আমরা যেটা করেছি যে আমরা পেমেন্ট মেথড, পেমেন্ট দেওয়ার পরে আর যখন রেজিস্ট্রেশন ফর্ম পাবো ওইটা কনফার্ম করে আমরা ওনাদের জন্য ইনভাইটেশন লেটার, আপনার ফর্মাল ইনভাইটেশন তাদেরকে আমরা পোস্ট করে দেবো। আপনাদের মেইনলি যেতে হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, রেজিস্ট্রেশনটা করা যাবে।
কামরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ রেজা ভাই, নাইস টু গেট ইউ।